এবার রয়েছে আমাদের সাপ্তাহিক আয়োজন কল ইন শো আলাপন। আজকের বিষয় যুক্তরাষ্ট্রে ঋণবর্ধক কর আইন প্রস্তাব, সঞ্চালন করছেন সরকার কবিরউদ্দিন।
ধন্যবাদ সাবরিনা চৌধুরী, যথার্থই বলেছে সাবরিনা। ঋণবর্ধক কর আইন প্রস্তাব, এ নিয়েই আমাদের আজকের আলাপন টক শোর আলোচনা। আমরা জানি যে যুক্তরাষ্ট্রের বর্তমান চলতি অর্থ বছরের বাজেটের আকৃতি হচ্ছে প্রায় $377,000 কোটি। এরই এক তৃতীয়াংশ আসে করের আওতায়, এবং এই এক তৃতীয়াংশ 10 বছর মেয়াদে দাঁড়াবে $150,000 কোটি, অর্থাৎ কিনা $150,000 কোটি। এটাই হলো আমাদের মূল আলোচ্য বিষয়। এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমে যে বিষয়গুলো নিয়ে ধুন্ধুমার আলোচনা বিতর্ক চলছে, তারই একটি হল এই কর আইন প্রস্তাব, ঋণবর্ধক কর আইন প্রস্তাব, যেটা কিনা যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদে এই কদিন আগেই পাশ হয়ে গেল প্রতিনিধি পরিষদের সংস্করণ হিসেবে, এবং এখন সেনেট সংস্করণ এই ঋণবর্ধক আইন কর আইন প্রস্তাবটির আগামী সপ্তাহে হয় পাশ হবে না হয় প্রত্যাখ্যাত হবে, যেটাই হবে তার জন্য আমরা অপেক্ষা করব। আমাদের আজকের আলোচনায় উপস্থিত রয়েছেন দুজন বিশিষ্ট অতিথি উত্তরদাতা। একজন হলেন মিশিগানের এড্রিয়ান কলেজের অর্থনীতির শিক্ষক প্রফেসর আহসান হাবিব, এবং রয়েছেন নিউ ইয়র্ক থেকে বিশিষ্ট সংবাদ ভাষ্যকার, ফ্রিল্যান্স সাংবাদিক, আমাদের সবার প্রিয় সৈয়দ মাহমুদুল্লাহ। আপনাদের দুজনকেই আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ
জি। অতিথি উত্তরদাতারা আমাদের শ্রোতাদের প্রশ্ন মন্তব্যের জবাব দেবেন আজকের অনুষ্ঠানে, আর অনুষ্ঠানে শ্রোতাদের বা উত্তরদাতাদের মন্তব্য বক্তব্য সবই তাঁদের নিজস্ব মতামত, ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর তার দায়িত্ব বর্তাবে না। গোড়াতেই আমরা অতিথি বক্তাদের সংক্ষিপ্ত বক্তব্য শুনে নিতে চাই বিষয়টি সম্পর্কে। প্রফেসর আহসান হাবিব।
আচ্ছা জি, আপনি বললেন যে এই ট্যাক্স বিল যেটা হয়েছে, এতে 1.5 ট্রিলিয়ন ডলার, যেটা হলো 15 লক্ষ, 1.5 লক্ষ নয়, 15 লক্ষ,
সরি জি জি, 15 লক্ষ, জি
জি, 15 লক্ষ ডলার ট্যাক্স কাটা হবে 10 বছরের মেয়াদে, মানে প্রতি বছর কাটা যাবে $1.5 লাখ ট্যাক্স কাট। এবং এটাই প্রচণ্ড বিতর্ক ঝড় তুলেছে, বিকজ এটা লোকে বলছে যে এটা এই ট্যাক্স কাটটা মোস্টলি ফেভার করবে বড় লোকদেরকে এবং ব্যবসায়ীদেরকে, উচ্চ ধনী ব্যবসায়ীদেরকে। অন দি আদার হ্যান্ড, গরিব ব্যবসায়ীদের এবং অন্যান্য সাধারণ মধ্যবিত্তদের ট্যাক্স কমবে না, সামান্য কমতে পারে কেউ কেউ, কিন্তু বিভিন্ন আলোচনায় দেখা গেছে যে বছর বাই বছর দেখে আস্তে আস্তে মধ্যবিত্তদের ট্যাক্স অনেকে বেড়ে যাবে, কিন্তু বড় লোকদের কমবে। যারা $1 মিলিয়ন, $3 মিলিয়ন আয় করে তাদের অনেক কমে যাবে ট্যাক্স। এটা একটা খুবই কষ্টকর বিষয়। আরেকটা যেটা আপত্তিকর হয়েছে, যে এই ট্যাক্স কাটটাকে পার্মানেন্ট করার জন্য তারা দেখাতে হবে যে সম পরিমাণ টাকা অন্য খাত থেকে আসছে। সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করছে দেখাতে যে ওবামা কেয়ারের হেলথ কেয়ার ম্যান্ডেটটা, ইন্ডিভিজুয়াল ম্যান্ডেটটা যদি বাতিল করা যায় তাতে $100 বিলিয়ন সেভ হবে, এবং যেটা ইউজ করা হবে এই ট্যাক্স কাটকে পার্মানেন্ট করার জন্য। এটাও কিছু কিছু সিনেটর পছন্দ করছেন না। মোটামুটি রিপাবলিকান আছে ভোট সিনেটে 51টা, তার মধ্যে 5-6 জন এই সম্বন্ধে ওই শুনে মোটামুটি আপত্তি তুলেছেন, কাজে বলতে পারিনি এটা পাশ হবে কি হবে না।
জি, আপনি যেটা উল্লেখ করেছিলেন 1.5 ট্রিলিয়ন, আমরা যেভাবে অনুবাদ করি তাতে কিন্তু এটা 1 ট্রিলিয়ন হচ্ছে 1 লক্ষ কোটি, আর 1.5 ট্রিলিয়ন হচ্ছে 1,50,000 কোটি, সেটাই আমি বলেছিলাম
15 লক্ষ।
হ্যাঁ, 1.5 ট্রিলিয়ন ইজ $1,50,000 কোটি। জি হ্যাঁ, একটু শুনতে ইয়ে হয়েছিল, বিভ্রান্তি হয়েছিল। জি সৈয়দ মাহমুদুল্লাহ।
বিজ্ঞ অধ্যাপক যা ব্যাখ্যা করেছেন আমি সেটা শুনলাম, তিনি সঠিক একটা চিত্র দিয়েছেন। এটা নিয়ে একটা রাজনৈতিক টানাপোড়েন চলবেই, কারণ হচ্ছে এই যে যুক্তরাষ্ট্রের শুরু থেকেই এই বিতর্কটা আছে মোর গভর্নমেন্ট লেস গভর্নমেন্ট এবং এই কর নিয়ে, এবং এটা দিন দিন বাড়ছে। এখন যেটা হচ্ছে রিপাবলিকানরা কর্পোরেট ট্যাক্স ভীষণ ভাবে কমিয়ে দিতে চাচ্ছে 35% থেকে 20% নামিয়ে দিয়ে, সেটাই হচ্ছে তাদের, এবং তাদের কারণটা হচ্ছে, কারণ হচ্ছে যে কর্পোরেশন গুলো প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে, এবং এখন যে নানা ধরনের আইপ্যাক আছে, এগুলোর মাধ্যমে তো কোনো ওদের উপরে সীমারেখা নেই যে কত টাকা দিতে হবে এই রিপাবলিকান ক্যান্ডিডেটদেরকে, এবং দলকে ব্যাপকভাবে তারা টাকা দিয়ে থাকে, এবং এই টাকার বদলে এক ধরনের তারা মানে মানে এটা লগ্নির মতো, এটার বিনিময়ে তারা কর্পোরেশনগুলোর ইন্টারেস্ট দেখে, তাদের স্বার্থ রক্ষা। ফলে জনগণের স্বার্থ রক্ষা, মধ্যবিত্ত বা নিম্নবিত্তদের স্বার্থ রক্ষার চাইতে এখানে যারা, তারা অনেক ভাবে তাদের আচরণকে, তাদের অবস্থানকে ব্যাখ্যা করার চেষ্টা করে, দেশের উন্নতি হবে, কর্পোরেট ট্যাক্স কমলে সেই টাকা তারা তো আর ঘরে বসে বালিশের তলে রাখবে না, তারা সেটা ইনভেস্ট করবে। কিন্তু কথা হচ্ছে আমেরিকার কর্পোরেশনগুলো কি করেছে, গত দীর্ঘদিন যাবৎ তারা বিপুল পরিমাণ টাকা বিদেশে লগ্নি করেছে, এবং সেখানে তাদের যে আয় হয় সেটার উপরে তারা প্রায় ট্যাক্স ফাঁকি দিয়ে চলেছে। এখন সেই ট্যাক্সও তাদের ট্যাক্স থেকে তাদের অবমুক্তি দেওয়ারও একটা চেষ্টা হচ্ছে এইসব বিলে। ফলে এই নিয়ে আরো আমরা কথা বলার সুযোগ পাব, কিন্তু এই যে রাজনৈতিক এবং অর্থনৈতিক দুই দিক থেকেই বিতর্ক হচ্ছে, সেনেটে পাশ হওয়ার এখনো ক্ষীণ সম্ভাবনা আছে সম্ভবত, যদি উইসকনসিনের একজন সেনেটর এটাতে আপত্তি করেছেন প্রবলভাবে, কিন্তু মাত্র 50 ভোটে যদি তারা পান, ভাইস প্রেসিডেন্ট সভাপতিত্ব করবেন সেনেটের সভা, এবং তিনি ক্যাস্টিং ভোট দিলে এক দ্বারা পাস হয়ে যেতে পারে। কিন্তু যদি সেনেটে কোনোভাবে একটা বিল পাস হয়ও, সিনেটের যে ভারসান্তে এবং হাউসের যেটা পাশ হয়ে গেছে সেইটা, এই দুইটার ভিতরে যে অনেকগুলো বেশ গুরুত্বপূর্ণ পার্থক্য আছে, সেই পার্থক্যগুলো কমিয়ে একটি সমন্বিত বিল তৈরি করার জন্য কনফারেন্সে যায় দুই পরিষদের, সেনেট এবং লোয়ার হাউসের প্রতিনিধিদেরকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়, সেখানে এই সমঝোতার চেষ্টা করে চূড়ান্ত বিল পাস করতে হয়, এবং প্রেসিডেন্ট ওবামা, প্রেসিডেন্ট ট্রাম্প চাচ্ছেন এই বছর শেষ হওয়ার আগে তার ডেস্কে যেন একটা বিল, ট্যাক্স রিফর্মের বিল তারা দেয়, যাতে তিনি স্বাক্ষর করতে পারেন, এবং আগামী বছর যে নির্বাচন হবে, মধ্যবর্তী নির্বাচন, তাতে সেইটাকে কেন্দ্র করে তাদের যে সাপোর্টার, যারা খুব গুরুত্বপূর্ণ সাপোর্টার, তারা যেন তাদের পক্ষে ভোট দেয় এবং প্রতিনিধি পরিষদ এবং সেনেটে তারা তাদের মেজরিটি রাখতে পারে। এই হচ্ছে টানাপোড়েনের এখনকার মতো ব্যাখ্যা।
বাহ, চমৎকার। আমরা জানি যে সাধারণভাবে কর আইন প্রস্তাব বা কর সংগ্রহ, এটা আমাদের মতন সাধারণ আম জনতার, মানুষজনকে কিভাবে প্রভাবিত করে, কতখানি প্রভাবিত করবে, কর বাড়বে না কমবে, কর বাড়লে কতটা বাড়বে, কমলে কতটা কমবে, আমার কতটা ফায়দা হবে, মোটা দাগে এসব কথা আমরা বুঝতে পারি, কিন্তু সূক্ষ্ম কিছু কিছু বিষয় একটু ধন্দের মধ্যে ফেলে দেয় আমাদেরকে। তারই একটি হলো যে বলা হচ্ছে যে কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সংস্করণটি পাশ হয়েছে, এখন আগামী সপ্তাহে সেনেট সংস্করণ পাশ হবে। তো এই দুটো সংস্করণ ভিন্ন ভিন্ন কেন, সেটা একটা কথা, এবং এই দুটো সংস্করণ মিলিয়ে একীভূত কর আইন প্রস্তাবটা কী রকম দাঁড়াবে, এটার একটু ব্যাখ্যা আমরা শুনতে চাইব ডক্টর আহসান হাবিবের কাছ থেকে।
সাধারণত যত রকম বিলই পাশ হয় দুই সংস্করণ একটু পার্থক্য থাকে, কেননা দুটা দুই ধরনের লোক আছে, হাউসে যারা নির্বাচিত হন তাদের সংখ্যা বেশি এবং তাদের একটা মতামত আছে, আবার হাউসে যেহেতু রিপাবলিকানের মেজরিটি বেশি আছে তারা একটু বেশি নিজেদের ইচ্ছামতো জিনিস চেতে পারেন, সিনেটে আবার যারা নির্বাচিত হন তারা মাত্র 100 জন এবং তাদের আবার নিজেদের একটা ধারণা আছে, ফিলসফি আছে, এবং যেহেতু সিনেটে রিপাবলিকান মেজরিটি কম তারা অনেক সময় অনেক কাটছাড় দিতে হয় ডেমোক্রেটদের ভোট পাওয়ার জন্য, এবং এরপরে রিকনসিলিয়েশন হবে। আর এই ট্যাক্স বিলের ক্ষেত্রে বলেছে দুই চারজন সিনেটর বলেছেন, যেমন বব কোকার বলেছেন টেনেসি থেকে, আরও দু একজন, যে 1.5 ট্রিলিয়নটা হলো সিলিং, এটা ফ্লোর না, মানে আমরা এর চেয়ে বাড়বো না, এর চেয়ে কমতে পারি, মানে দরকার হলে যখন রিকনসিলিয়েশন হবে তারা হয়তো 1.5 ট্রিলিয়ন না যে 1.2 আসতে পারে, 1 ট্রিলিয়ন আসতে পারে, যাতে রিকন
মানে 1.5 ট্রিলিয়ন 10 বছরে কমবে
কমবে এটা তাদের সিলিং দাবি, হাউজের দাবি, বাট আলটিমেটলি
মানে কর সংগ্রহ কমবে,
হ্যাঁ কমবে, এবার এই কমটা আরো কমাতে পারে, তারা বলতে পারে ঠিক আছে 1.5 ট্রিলিয়ন পারলাম না, আমরা 1 ট্রিলিয়ন কাট দেবো আর একটু ট্যাক্স বাড়াই দেবো, যেটা বলছে যে কর্পোরেট ট্যাক্স তুমি 20% না নামিয়ে 22% নামাও, এরকম করলে হয়তো 1.5 হবে না 1.2 হবে, এরকমও হতে পারে যখন সমঝোতা হবে, উনি বললেন সমঝোতার সময়।
জি মোহাম্মদুল্লাহ ভাই, আপনার কাছ থেকে আমরা জানতে চাইব যে এই কর আইন প্রস্তাবটাকে সংবাদ মাধ্যমে বিভিন্ন মহলের উদ্ধৃতি দিয়ে, বিভিন্ন মহলের কথা বলে, হাওয়ালা দিয়ে একে বলা হচ্ছে ডেট ইনক্রিজিং ট্যাক্স বিল দ্যাট থ্রেটনস ন্যাশনাল সিকিউরিটি, অর্থাৎ কিনা এই ঋণবর্ধক কর সংগ্রহ আইন প্রস্তাবটি জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করতে পারে, কেন, কিভাবে?
এই কারণে একটি দেশ এখন যদি বিপুল পরিমাণে করের বোঝার তলায় ডুবে থাকে, এবং এই গত প্রেসিডেন্ট ওবামার পুরো 8 বছর আপনারা দেখুন এই ডেট সিলিং বাড়ানোর জন্য যখনই একটু বাড়াতে হয়েছে রীতিমতো নাকানি চুবানি খাইয়েছেন রিপাবলিকানরা ওবামাকে, তারা বাড়াবেন না সরকার মানে অ্যাডমিনিস্ট্রেশনকে পর্যন্ত স্থবির করে দেওয়ার হুমকি দিয়েছেন কয়েকবার, এই অবস্থায় টান অনেক অনেক টানা পড়ে গেছে সে সময়। এখন যে ট্যাক্স বাড়ছে, এখন যে ঋণ বাড়বে ট্যাক্স কমিয়ে দিলে, সেটা নিয়ে আর এখন কোনো কথাবার্তা তারা বলছেন না, কারণ এখন তাদের নিজেদের প্রেসিডেন্ট, তারা উভয় পরিষদে নিজেরা মেজরিটি, কিন্তু আমেরিকার ডেট বেড়েই চলেছে বিদেশের কাছে, যুক্তরাষ্ট্রের নাগরিকদের কাছে যুক্তরাষ্ট্র সরকারের বিপুল পরিমাণ ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ঋণ, বিদেশের কাছে যুক্তরাষ্ট্রের বিপুল পরিমাণ ঋণ, যুক্তরাষ্ট্র সরকারের ট্রেজারি বন্ড বিদেশের অনেক রাষ্ট্র কিনেছে
চীনের কাছে,
এই ধরনের একটা রাষ্ট্র পৃথিবীর ইতিহাসে কোন সুপার পাওয়ারের এই পরিমাণ ঋণ কখনো ছিল না, মানে রোম সাম্রাজ্য থেকে শুরু করে এই পর্যন্ত, এটা অত্যন্ত বিপুল একটা ঝুঁকির ব্যাপার। এখনো যুক্তরাষ্ট্রের অর্থনীতি অত্যন্ত বলিষ্ঠ বলে বিপুল তাদের উৎপাদন এবং আয় হয় বলে, এই কারণে অত্যন্ত স্ট্রং বলে তারা এখনো টিকে আছে, কিন্তু দেখুন যুক্তরাষ্ট্রের যে এই প্রেসিডেন্ট তার নির্বাচনী মানে অভিযানের সময়, প্রচার অভিযানের সময় বারবার বলেছেন আমি আমার দেশের ইনফ্রাস্ট্রাকচারকে এমন চমৎকার করে দেবো যে পৃথিবী তাকিয়ে থাকবে, তিনি বলেছেন কোরিয়া এবং অন্যান্য দেশের ইনফ্রাস্ট্রাকচার রাস্তাঘাট ব্রিজ এত চমৎকার উন্নত, এয়ারপোর্ট আমাদের দেশের গুলো দেখলে মানে খারাপ লাগে, সেই জন্য আমি তাদের সবাই চাইতে উন্নত করবো, কিন্তু সেই ব্যাপারে ইনফ্রাস্ট্রাকচার ইম্প্রুভ করার জন্য এখনো তো $1 কোথাও খরচ করা হচ্ছে না, ইনফ্রাস্ট্রাকচার অবস্থা খুবই খারাপ, হাজার হাজার ব্রিজ তৈরি করতে হবে, তো যাই হোক নানা ধরনের অবস্থা আছে, এবং এটা জাতীয় নিরাপত্তা বলতে শুধুমাত্র যে আপনার সামরিক বাহিনীকে শক্তিশালী করা তাই না, অন্য সব ক্ষেত্রে অর্থনীতির সবগুলো দিক ইন্ডিকেটরকে শক্তিশালী করতে হবে, এই একটি দিক। আর একটা হচ্ছে নেভির ক্ষেত্রে দেখুন গত 1 বছরের কম সময়ের মধ্যে এই সপ্তাহে এই দুই একদিন মধ্যে বোধ হয় আরেকটি অ্যাক্সিডেন্ট করেছে নেভির জাহাজ, কোন জায়গায় জানো,
আর্জেন্টিনা,
তো এই এই সব ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের আরো লগ্নি বাড়ানো দরকার এই ডিফেন্সের ক্ষেত্রে।
জি সৈয়দ মাহমুদুল্লাহ ভাই, যেমন কিনা বললেন যে যুক্তরাষ্ট্রের অর্থনীতির আকৃতি বিশাল, আমরা অনুষ্ঠানের গোড়াতেই বলেছি যে এই আকৃতি বর্তমান চলতি অর্থবছরে $377,000,000,000, $3.77 trillion, এটা হচ্ছে যুক্তরাষ্ট্র অর্থনীতির বর্তমান অর্থনীতির আকৃতি। তো এই আকৃতি বিশাল এবং এই অর্থনীতির শক্তি প্রচণ্ড, যার ফলে এখনো পর্যন্ত এই যে বিপুল অঙ্কের ঋণের বোঝার কথা বললেন মোহাম্মদুল্লাহ ভাই, সেটাকে সামাল দিয়ে এগিয়ে যেতে পারছে। তো এই ঋণের বোঝা বর্তমান প্রস্তাবিত রিপাবলিকান দলের প্রস্তাবিত ডেট ইনক্রিজিং ট্যাক্স বিল আরও কতখানি বাড়িয়ে দিতে পারে বলে মনে করেন আপনি ডক্টর হাসান হাবিব? আমাদের সন্তান সন্ততিদের ওপর, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ওপর এই ঋণের বোঝা আরও কতখানি প্রভাব বিস্তার করবে বলে আপনি আশঙ্কা করেন?
অবশ্যই করবে, কিন্তু মনে করেন আমাদের ইউএস ইকোনমি 3,00,000,000,000 যেটা বলেন 3.77 trillion dollar, সেটা তো ইকোনমির একটা মাত্র অংশ, শুধু ফেডারেল বাজেট। আর যখন ইকোনমি বলি পুরো জিডিপি, আমাদের জিডিপি হলো এখন অ্যাবাউট 19 trillion, 18.57 19 trillion হলো আমেরিকান ইকোনমির ক্ষমতা, 19 trillion। সেখানে এই টোটাল ডেট আমার এখন আছে অ্যাবাউট ওরকমই 20 trillion, সো ডেট টু জিডিপি মানে সমান সমান আছে, যেটা নিশ্চয়ই খুব একটা ভালো কথা না। এই জন্য আমরা এখানে ডেটে যেটা সিকিউরিটি বললেন এফেক্ট করবে, এই জন্য যে শুধু অস্ত্র শস্ত্র কিনলে তো দেশ শক্তিশালী হয় না, যদি ইনফ্রাস্ট্রাকচার না থাকে, জনসমর্থন না থাকে এবং অন্যান্য প্রোডাকশন ঠিকমতো না হয়। মনে করেন কমিউনিস্ট দেশগুলোতে প্রচুর অস্ত্র শস্ত্র ছিল, কিন্তু আলটিমেটলি তারা টিকতে পারলো না, বিকজ ইকোনমিক্যালি তারা উইক ছিল। সো এই জন্য ইউএস ইকোনমি দরকার ডেটকে একটু কমায় নেওয়া, কারণ ডেট তো বেড়ে যাচ্ছে। আমি জাস্ট একটা সামান্য কথা বলি, যেটা আমি ক্লাসে সবসময় বলি, 1981 সালে যখন আমি এখানে পড়ানো শুরু করলাম আর রেগান যখন প্রেসিডেন্ট হলো, তখন আমেরিকার ডেট ছিল লেস দেন 1 trillion, অ্যাবাউট $800 billion, সেটা আসলে 200 বছরে হয়েছে, 200 বছরের কোনো ডেটই ছিল না। তারপরে গত 30 বছরে সেই ডেট বেড়ে গিয়ে 1 trillion, যেটা ছিল না সেটা 20 trillion হয়ে গেল। চিন্তা করেন কীভাবে ডেটটা বাড়ছে, বাড়তেই চলছে। এবং এটার ফলে যেটা হবে, যখন এই ডেটগুলো যখন লোকে ফেরত চাবে তখনই গভর্নমেন্ট প্রেশারে পড়বে, ইন্টারেস্ট রেট বেড়ে যাবে, তখন ডেট পেমেন্ট বেড়ে যাবে এবং অন্যান্য ক্ষেত্রে প্রচুর মানে এক্সপেন্ডিচার কমাতে হবে।
জি,
এটা একটা ভয়াবহ লক্ষণ।
জি, আপনি এই যে জিডিপির কথা বললেন, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, বা অনেক ক্ষেত্রে এটাকে গ্রোস ন্যাশনাল প্রোডাক্টও বলা হয়, তো এইটার মাত্রা এই মুহূর্তে কত?
এবং 18.57 trillion ছিল গত বছরের হিসাব 2016 সালে।
জি,
এখন মনে করেন 19 trillion হয়েছে, 19 তো হবেই 19।
জি, আর আমার জিজ্ঞাসা যেটা, সেটা হচ্ছে যে রিপাবলিকান দল, জিওপি গ্র্যান্ড ওল্ড পার্টি বা রিপাবলিকান পার্টির তরফ থেকে, বর্তমান ক্ষমতাসীন দলের তরফ থেকে বলা হচ্ছে যে তাদের এই কর আইন প্রস্তাব, করবর্ধক আইন প্রস্তাব, এটা গ্রোথকে বাড়িয়ে দেবে, প্রবৃদ্ধিকে অনেক বাড়াবে, সেটা কতখানি যুক্তিসঙ্গত বলে আপনি মনে করেন?
সেটাই হচ্ছে তাদের আশা, এবং শুধু তাদের আশা না,
না আশা তাদের ঠিক আছে, কিন্তু কতখানি সম্ভাব্য বলে আপনি মনে করেন?
আমার তো মনে হয় না, কেননা তারা বহুদিন ধরে আমেরিকান জিডিপি গ্রোথ 2% যেতে পারছে না, 2-এ 2-এ নিচে থাকতেছে, 1-2, সেখানে ট্রাম্প বলতেছে 3 তো ইজিলি হয়ে যাবে, 3-3 এর উপরে 4 যাবে, এরকম যাবে
না, 1-3 তো অনেক ফারাক।
হ্যাঁ, এক্স্যাক্ট,
কোন সম্ভাবনা না, 1-3 মনে হয় যে কাছাকাছি, কিন্তু গ্রোথের ব্যাপারে তো এটা বিশাল একটা ব্যবধান।
যখন আমি 20 trillion dollar জিডিপি হিসাব করেন তখন সম্ভব না, বাংলাদেশের জিডিপি যেহেতু কম, তো আমরা 6% করতে পারি, এদের বেসটা কম, এত বড় বেসকে বাড়ানো সম্ভব না, তো এটা চান্স নাই। সেজন্য বলা হচ্ছে যে কর, বাংলা কি বলো, কর হ্রাসক প্রস্তাব, যে কর কমানোর প্রস্তাব, এটা যে পে করবে থ্রু দ্য গ্রোথ, তার চান্স খুব একটা দেখি না। সো বরং অনলি পে করতেছে এখন রাইট নাও বাই কাটিং আদার থিংস, লাইক ছাত্রদের কিছু কিছু ডিডাকশন, মর্গেজ ডিডাকশন, এগুলো কাটা হচ্ছে, এটাতে কিছুটা সামাল দিচ্ছে। আর এই ট্যাক্স কাটের ব্যাপারে আরেকটা আপত্তি প্রচুর হলো, যেটা মেনলি করেছে আপনার ওই উনি সাংবাদিক সাহেব বললেন যে উইসকনসিনের সিনেটর রন জনসন, তার প্রবল আপত্তি হলো যে এটা শুধু বড় বড় কর্পোরেশনকে দিছে, কিন্তু আমেরিকার অর্ধেকের বেশি বিজনেস হলো ছোট ছোট বিজনেস, যেগুলো বলা হয় প্যাস থ্রু ইনকাম, তার মানে বিজনেসের যে ইনকাম সেটা ওনার খরচ করে, তার নিজের ইনকাম, ওই প্যাস থ্রু ইনকামের ট্যাক্স অত কমানো হয়নি। তারা বলছে ওটারই বেশি কমানো উচিত, কারণ তারাই জব ক্রিয়েট করে এবং ইকোনমিক অ্যাক্টিভিটি চালিয়ে চলে, সেক্ষেত্রেও তার আপত্তি আছে। এই জন্য তিনি প্রবল আপত্তি দিয়েছেন যে প্যাস থ্রু ইনকাম ওই প্রফিটটাকে কমাতে হবে, 25% ওটাকে 20% আনতে হবে, দরকার হলে কর্পোরেট ট্যাক্স বাড়ায় দিক। এইটা
আমাদের একজন শ্রোতা, তিনি নিউ ইয়র্ক থেকে কল করছেন, নূপুর চৌধুরী। জি ভাই বলুন।
জি, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম।
জি, আমি জানতে চাচ্ছিলাম ডোনাল্ড ট্রাম্পের যে ট্যাক্স পরিকল্পনা সেটি নিয়ে ভালোই একটু ধোঁয়াশাই তৈরি হয়েছে আমার কাছে, আমার ব্যক্তিগত ভাবে। সেটি হচ্ছে উনি বলছেন যে মধ্যবিত্তদের জন্য উনি সুযোগ সুবিধা রেখেছেন, কিন্তু আবার বিশ্লেষকরা বলছেন যে না, ধনীদের জন্য এবং কর্পোরেট যারা তাদের জন্য সুবিধা আছে। তো আপনাদের কাছে জানতে চাই, আসলে কি মধ্যবিত্তরা এখান থেকে কোনো সুযোগ সুবিধা পাবেন?
হ্যাঁ, মানে আমরা আম জনতা, আমাদের কোনো ফায়দা হবে কিনা? জি, আপনি ঠিকই বলেছেন। প্রফেসর আহসান হাবিবও একটু আগে এটাই বলছিলেন যে কর্পোরেট সংস্থাগুলোর অনেক ফায়দা হবে, বিত্তশালীদের অনেক ফায়দা হবে, এটা তো পরিষ্কার। মধ্যবিত্তদেরও হয়তো কিছুটা ফায়দা হবে বলে শুভঙ্করীর হিসেবে বলা হচ্ছে, কিন্তু আমাদের মতো আম জনতার ফায়দা হবে কি হবে না, হলে কতখানি হবে? মোহাম্মদুল্লাহ ভাই, আপনি কি মনে করেন?
যা সংবাদ বিশ্লেষক, রাজনৈতিক ভাষ্যকার এবং রাজনীতিকরা যা বলছেন তার ভিত্তিতে যে চিত্র ফুটে ওঠে, এদিকে মধ্যবিত্ত বলতে কিন্তু $1,00,000 এবং তার বেশি যাদের ইনকাম তাদেরকে বলা হয়।
জি,
এখানে নিম্নবিত্তের কথাবার্তা প্রায় অনুপস্থিত।
জি, মানে ১ লাখের কম যারা,
আম জনতা বলছেন, সেই নিম্নবিত্তের কথাবার্তা এই সমস্ত ডিসকোর্সে বলাই হয় না। তো যাই হোক, তারা সবচেয়ে ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত হবে, একবারে ডাইরেক্টলি ক্ষতিগ্রস্ত হবে। যেটা মানে রিপাবলিকানরা বলার চেষ্টা করছেন যে কর্পোরেট ট্যাক্স কমালে এবং তাদের ট্যাক্স প্ল্যান যেটা ওভারঅল তারা বলছেন রিফর্ম, এই আমেরিকার ইতিহাসে প্রেসিডেন্ট বলছেন সবচেয়ে বড় ট্যাক্স রিফর্ম, যুগান্তকারী ট্যাক্স রিফর্ম, এর ফলে তাদের বক্তব্য অনুযায়ী মানে টাকা ধনীদের হাতে এবং কর্পোরেশন গুলোর হাতে যখন অনেক বেশি পরিমাণে থাকবে তারা সেগুলো ইনভেস্ট করবে, এবং করার কারণে এত জোরে সরে আপনার চাকরি বাকরি কর্মসংস্থান সৃষ্টি হবে, তাতে পুরো অর্থনীতির চালিকা শক্তি প্রচন্ড ভাবে বৃদ্ধি পাবে। কিন্তু এই প্রায় একই থিওরি প্রেসিডেন্ট রেগান উপভোগ করেছিলেন। রেগান করে তার আমলে সরকারি ঋণ অনেক বিপুল পরিমাণে বাড়িয়ে দিয়েছিলেন, সেটা মোটামুটি সিনিয়র প্রেসিডেন্ট বুশ চালিয়ে গিয়েছিলেন সেই একই ধারা, এবং তার আমলেও কর রাষ্ট্রের ঋণ বৃদ্ধি পেয়েছিল। একমাত্র ক্লিন্টন আসার পরে সরকারি ঋণের পরিমাণ অনেক কমিয়ে দিয়েছিলেন, অনেক বাজেট ঘাটতি, ঋণের পরিমাণ মোটামুটি স্থিত ছিল কিন্তু বাজেট ঘাটতি তিনি প্রচুর ভাবে কমিয়ে দিয়েছিলেন। তারপর আবার জুনিয়র জর্জ বুশ এসে সে সরকারের মানে ঋণ এবং ঘাটতি দুটোই বিপুল পরিমাণে বাড়িয়ে দিয়েছেন, ফলে এই তাদের যে থিওরি সেটা এই যে ট্রিকল ডাউন থিওরি, ধনীদেরকে ট্যাক্স বাড়িয়ে দিলে ইয়া কমিয়ে দিলে তারা তাদের উদ্বৃত্ত অর্থ নিয়োগ করবে, তাতে জব তৈরি হবে, এটা এর আগে তিন প্রেসিডেন্টের আমলে তো আমরা দেখিনি। বরং সেটার যে কত ভয়ঙ্কর একটা অবস্থা যে এমনভাবে যুক্তরাষ্ট্রের অর্থনীতি কলাপস করলো, একদম কলাপস করেছে জর্জ বুশ যখন শেষ পর্যন্ত মানে তার শেষের এক বছরে, যে ওবামা এসে সেটাকে রেস্কিউ করেছেন, উদ্ধার করেছেন, উদ্ধার করার জন্য ব্যাংক ইত্যাদির উপরে যে সমস্ত কিছু বিধিনিষেধ আরোপ করেছিলেন সেগুলো আবার এনারা তুলে দেওয়ার চেষ্টা করছেন এই ট্যাক্স বিলের মাধ্যমে। অলরেডি কিছু কমিয়ে দিয়েছেন, আরো তুলে দেওয়ার চেষ্টা করছেন, ফলে আম জনতা বলতে আপনি যেটা মনে করছেন নিম্নবিত্ত এবং দরিদ্র শ্রেণী, তারা আমার বিবেচনা আমার নিজের থেকে বিশ্লেষণের ভিত্তিতে না, এই দেশের সংবাদ ভাষ্যকার এবং রাজনীতিকদের বক্তব্য পড়ে তার ভিত্তিতে আমার ধারণা তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
জি, ডক্টর আহসান হাবিব, এই যে মোহাম্মদুল্লাহ ভাই যেটা বলছিলেন আর কি, যে এই ক্ষমতাসীন দলের এই কর আইন প্রস্তাবের ফলে তারা যেটাকে দেখাতে চাইছেন তার প্রেক্ষিতে সংবাদ মাধ্যমে এবং বিভিন্ন মূল্যায়ন সংস্থা একটা হিসেব বের করেছে, যেখানে বলা হচ্ছে যে এর ফলে কর্পোরেট সেক্টরের বা বিত্তশালীদের এত পার্সেন্ট লাভ হবে, $1,00,000 পর্যন্ত ইনকাম যাদের তাদের এত পার্সেন্ট লাভ হবে, এবং $1,00,000 কম বাৎসরিক আয় যাদের তাদের মানে শতাংশের হারে এতটা ফায়দা হবে, এই হিসেবটা একটু বলবেন?
জি, এটা আমি আপনার জন্য, যেহেতু সংবাদ মাধ্যম বললেন, সিএনএন এ গত শনিবার দিন একটা রিভিউ বেরিয়েছে, আমি যেখান থেকে কয়েকটা কোট করছি নূপুর চৌধুরীর প্রশ্নের উত্তরেও, যে প্রথম দুই তিন বছর সবার ইনকাম অল্প বাড়বে, একটু বাড়বে হয়তো,
মানে একটু মানে কত, আপনি যাদের $1,00,000 ইনকাম যাদের, তাদের কত পার্সেন্ট বাড়বে?
বাড়বে, একটু অল্প বাড়বে, কিছু থাকবে, কিন্তু ২০২৩
কিন্তু একটা পরিসংখ্যান দেওয়া হয়েছে কত হাজার ডলার।
হ্যাঁ বলছি, ২০২৩ সালে থেকে শুরু হবে মানে জিনিসটা দেখা, তখন যারা ৩০,০০০-৪০,০০০ ডলার যাদের ইনকাম, রিয়েলি গরিব যারা, তাদের কোনো চেঞ্জ হবে না ট্যাক্সে, এবং তার নিচের লোকদের অ্যাকচুয়ালি ইনকাম কমে যাবে। আর ২০২৫ সালে একই থাকবে, ৪০,০০০ পর্যন্ত যাদের তাদের কোনো চেঞ্জ হবে না, আর নিচের লোকদের ইনকাম ১% কমে যাবে। আর ২০২৭ সালে অ্যাকর্ডিং টু সিএনএন প্রত্যেক গ্রুপেরই আফটার ট্যাক্স ইনকাম কমে যাবে, এক্সেপ্ট হাই এন্ডের লোকদের জন্য। আর ৫,০০,০০০ উপরে যারা পাচ্ছেন তাদের একটু বাড়বে এবং তারপর থেকে বেশি বাড়বে, কিন্তু ৫,০০,০০০ নিচে সবারই আফটার ট্যাক্স ইনকাম কমে যাবে। তার মানে শুধু আম জনতা না, মোটামুটি মধ্যবিত্তরাও ক্ষতিগ্রস্ত হবে ১০ বছরের মধ্যে এই ট্যাক্স বিল যদি চলতে থাকে। তার কারণ হলো গ্রোথ অত বাড়বে না, ট্যাক্স বেড়ে যাবে, তো ইনকাম আমাদের কমে যাবে।
জি, এই ট্যাক্স বিলের কারণে বলা হচ্ছে যে ইনকাম যে অসাম্য রয়েছে ইনকামের মধ্যে, আয়ের মধ্যে, নিম্ন শ্রেণী মধ্যবিত্ত এবং উচ্চবিত্তের যে আয়ের মধ্যে যে ভারসাম্যহীনতা, সেটা অনেকখানি বেড়ে যাবে বলে বলা হচ্ছে। কিভাবে বাড়বে, কেন বাড়বে, কতখানি বাড়বে?
ওরে তো বললাম যে ইনকাম থেকে তো আমরা খবরটা দেখালাম যে যে কাদের কত বাড়বে ইনকাম, সেটা তো আমার একটুকে বললাম যেটা, যে না যে যারা ১,০,০০,০০০ থেকে ৩,০০,০০০ বেশি আয় করেন তাদের ট্যাক্স অ্যাকচুয়ালি অনেক কমে যাবে। এবং কত টাকাটা সেই কাগজটা আমার কাছে এইমাত্র ছিল, এখন মনে থাকে না তো সব, এদের কমে যাবে। আর গরিব লোকদের ইনকাম কমে যাবে, যারা সেভ করতেছে ওদের সেভারদের বেনিফিট কমে যাবে বিকজ ইন্টারেস্ট রেট কম থাকবে, এবং ছাত্রদের জন্য কস্ট বেড়ে যাবে বিকজ তাদের যারা যে স্টুডেন্ট লোনে যে ইন্টারেস্ট ডিডাকশন দিচ্ছে সেটা ডিডাক্ট করতে পারবে না, আমরা প্রপার্টি ট্যাক্স ডিডাক্ট করতে পারবো না। সো এসব কারণে এবং অনেক রকম ডিডাকশন কেটে দেওয়া হচ্ছে, যেমন ছোটো ছোটো বললে যেমন চাইল্ড ক্রেডিট ডিডাকশন আছে, চাইল্ড ক্রেডিট, ট্যাক্স ক্রেডিট, তারপরে ডিপেন্ডেন্ট ক্রেডিট, এই সমস্ত জিনিস এফেক্ট করবে। এই জন্য গরিব লোকরা যারা এগুলো ডিপেন্ড করে তাদের কমবে। অ্যাকচুয়ালি কত বাড়বে সেটা তো পরে দেখতে হবে, ওটা আমরা হিসাব করি জিনি কোফিশিয়েন্ট দিয়ে, টপ 10% অ্যান্ড বটম 10% ইনকামে ডিফারেন্স কতগুলো দেখি, সেগুলো তো এখন ইমিডিয়েটলি বলা যাবে না, বাট বেড়ে যাবে এবং বাড়তেইছে, এটা গত ৫০ বছর ধরে বাড়ছে, এটা অ্যাকচুয়ালি সবসময় বাড়তেছে এবং এটা আরও বাড়িয়ে দেবে এবার।
জি, শিক্ষা খাতকে এটা কতখানি প্রভাবিত করতে পারে, গবেষণা ক্ষেত্রকে কতখানি প্রভাবিত করতে পারে, বিদেশ থেকে, বাইরে থেকে, যুক্তরাষ্ট্রের বাইরে থেকে যেসব শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে পড়তে আসে তাদেরকে এটা কতখানি প্রভাবিত করতে পারে, মাহমুদুল্লাহ ভাই কি বলবেন?
তিন ক্ষেত্রে প্রভাবিত হবে, তবে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সম্ভবত বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হবে হবে না, কারণ হচ্ছে যে কর্পোরেশনগুলো তাদের নিজেদের স্বার্থে ওইসব ক্ষেত্রে বিনিয়োগ করতে থাকবে। তাদের ধরা যাক একটা ঔষধ কোম্পানি আছে, নতুন একটা ঔষধ যখন বের করে একটা ঔষধের জন্য তারা হয়তো ১,০,০,০০,০০০ রিসার্চে ব্যয় করলো, এবং তারপর সেই ট্যাবলেটটা যখন একটা ট্যাবলেটের দাম প্রথম বছর ৫০০ টাকা লাগলো, এই ধরনের নিয়ে একটা হয়েছে হয়ে গেছে গত বছর, কোন একটা ঔষধের প্রতি সপ্তাহের খরচা ছিল বোধহয় ১৫,০০০ ডলার না কত, যাই হোক, তো তারা ফলে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট খুব প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে না, সম্ভবত ঠিক থাকবে, কিন্তু অন্য ক্ষেত্রে ক্ষতি হবে। বিদেশ থেকে যে ছাত্র আসবেন তাদের টিউশন বাড়বে, তাই এখন সমস্ত ইউনিভার্সিটিগুলো কলেজগুলো অবিরাম ধারায় প্রতি বছর তাদের টিউশন বাড়িয়ে চলেছে, আর আইভি লীগ বা আইভি লীগের পর্যায়ের অন্যান্য শীর্ষস্থানীয় ইউনিভার্সিটিগুলো এবং রিসার্চ ইনস্টিটিউশনগুলো তাদের টিউশন প্রচুরভাবে বাড়ছে, ফলে টিউশন বাড়বে। আর দেশে যে সমস্ত ছাত্র আছে, যেমনটা অধ্যাপক বললেন, বিজ্ঞ অধ্যাপক, সেটা হচ্ছে তাদের তো যে তারা যে টিউশনটা দেয় সে এবং তার ফ্যামিলি, একটা স্টুডেন্ট দিচ্ছে, একটা ফ্যামিলি যদি তিনটে স্টুডেন্ট থাকে তার জন্য মধ্যবিত্ত একটা ফ্যামিলিতে তিনি কোনো ফ্রিতে পড়াতে পারছেন না, তাকে টিউশনটা দিতে হচ্ছে, এই টিউশনের জন্য তিনি ট্যাক্স ক্রেডিট পান, সেই ট্যাক্স ক্রেডিট কমিয়ে দিচ্ছে। আর যেটা সবচেয়ে উল্লেখযোগ্য যে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা বলা উচিত, বলে রাখা উচিত, সেটা হচ্ছে এই যে ট্যাক্স রেয়াত দেওয়া হচ্ছে, কর রেয়াত উচ্চ পর্যায়ে, তার অন্য আরেকটা দিক আছে। তো ডেফিসিট বাড়ছে, কিন্তু ডেফিসিট বাড়ানোটা কিছু কমানোর জন্য কি করা হচ্ছে সেটি উল্লেখ করা প্রয়োজন। সেটা হচ্ছে এই সমাজে দরিদ্র শ্রেণীর জন্য, নিম্নবিত্ত শ্রেণীর জন্য যে সমস্ত প্রোগ্রামগুলো আছে, যেমন অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট, যেটা স্বাস্থ্য বিমা, এইটা মানে পুরোপুরি বাতিল না করলেও এইটার সুযোগ যেটা পাচ্ছেন নিম্নবিত্তরা, সেই সুযোগগুলিও ট্যাক্স ক্রেডিট এবং অন্যান্য জিনিস এগুলো কমিয়ে দিয়ে, সেটা কমিয়ে দিলে এই নিম্নবিত্তরা দরিদ্ররা ক্ষতিগ্রস্ত হবেন। তেমনিভাবে ফুড স্ট্যাম্প থেকে শুরু করে নানা ধরনের আপনার মেডিকেড, মেডিকেয়ার হ্রাস করার, কমিয়ে দেওয়ার কথা চিন্তা করা হচ্ছে, তার পরিধি এবং মাত্রা মেডিকেড বিপুলভাবে খণ্ডিত করার কথা হচ্ছে, ফুড স্ট্যাম্প বিপুলভাবে কমানোর চেষ্টা হচ্ছে, আর নানা ধরনের এই যে সমাজের নিম্নবিত্তদের এবং দরিদ্রদের রক্ষা কবচ হিসেবে যে সমস্ত প্রোগ্রাম প্রেসিডেন্ট এফডিআর রুজভেল্ট যেটা চালু করেছেন, সে আমল থেকে বাড়তে বাড়তে একটা ব্যাপক আকার নিয়েছিল ইউরোপিয়ান সোশ্যাল ডেমোক্রেটিক কান্ট্রিদের প্রায় কাছাকাছি, সেগুলো কাটছাট অনবরত হয়ে এটা এটার কারণে বিপুলভাবে যেভাবে এখন পরিকল্পনা হচ্ছে আগামী 10 বছরে এগুলো প্রায় অর্ধেকে কমে যাবে এবং নিম্নবিত্ত শ্রেণী প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে, ফলে ধনী দরিদ্রের বৈষম্য বাড়বে, ধনীরা ব্যক্তিগত ইয়ট আরো বেশি কিনতে পারবেন, কর্পোরেশনগুলোর অনেকগুলো প্রাইভেট জেট আরো বাড়বে এবং আরো মানে অনেক লাক্সারি তারা পাবেন, কোনো কোনো কর্পোরেশনের সিইওরা $100 মিলিয়ন বা ইত্যাদি বেশি বেতন পান, সেই ধরনের লোকের সংখ্যা আরো অনেক বাড়বে, তাদের বেতনের পরিমাত্রা আরো বাড়বে, এই করে ধনী দরিদ্রের বৈষম্য নিশ্চিতভাবে বৃদ্ধির একটা ব্লু প্রিন্ট এই বাজেট।
জি, আমাদের আর একজন কলার কল করছেন ফ্লোরিডা থেকে, রফিকুল হক। হ্যালো।
হ্যালো।
জি ভাই,
আপনারা কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, আপনি বলেন।
আমার প্রশ্ন হচ্ছে যে এই যে নতুন যে ট্যাক্স পরিকল্পনা চলছে, যে এটা এটা প্রবর্তন হলে ক্ষুদ্র ব্যবসায়ীরা কি লাভ আর কি ক্ষতিগ্রস্ত হবেন?
জি, এটাই আপনার প্রশ্ন। জি, আপনার রফিকুল হকের এই প্রশ্ন এবং সে সঙ্গে আমারও একটু জিজ্ঞাস্য, যেটা দিয়ে আমরা আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি টানব। আমার জিজ্ঞাস্য হচ্ছে যে হাইপোথেটিক্যাল প্রোবাবল সিনারিও, যে সেনেটে ধরুন এটা প্রত্যাখ্যাত হলো, তাহলে সেই পরিস্থিতিতে কি অবস্থা দাঁড়াবে? শুরু করছি প্রফেসর আসান হাবিবকে দিয়ে।
ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা আমি একটু আগে যেটা বললাম যে উইসকনসিনের সিনেটর রন জনসন, তিনিও ক্ষুদ্র ব্যবসায়ী, মানে কর্পোরেশন না, তা তিনি বলেছেন যে প্যাস থ্রু ইনকাম যেটা ক্ষুদ্র ব্যবসায়ীরা করে, মানে তাদের ব্যবসার প্রফিটটা তারা নিজের ইনকাম দেখায়, এইভাবে প্যাস থ্রু বলা হয়, ব্যবসাটাকে তারা ইনকামের মেথড হিসাবে ইউজ করে, তাদের ট্যাক্স কমানো আরও বেশি চান তিনি, বলছে 25% কমানো হয়েছে, এ তো যথেষ্ট না, এদের ট্যাক্সটা আরও কমাতে হবে, ওদেরকে বেশি আনা দরকার কর্পোরেট সমান, কিংবা কর্পোরেটকে দরকার হলে একটা বাড়াতে হবে। সো ক্ষুদ্র ব্যবসায়ীদের এই জন্য এই সুবিধাটা দরকার। আর দ্বিতীয় কথা হলো, আপনি যেটা বললেন যে এটা সিনেটে যদি অন্যরকম বিল পাশ হয়, যদি যেটা বললেন সিনেট এবং হাউজের নিজেদের কমিটি আছে, তারা মিলে চেষ্টা করবে এটা এক করা যায়,
একটা কম্প্রোমাইজ একটা,
এবং ট্রাম্প সাহেব হয়তো ফোন করে কিছু বলার চেষ্টা করবেন,
জি,
যদি তার কম্প্রোমাইজ আসতে পারে তো ভালো,
জি,
কিন্তু কম্প্রোমাইজ যদি আসতে না পারে তাহলে তো পাশ হবে, কম্প্রোমাইজ যদি আসতে পারলে হলো না, কম্প্রোমাইজ আসতে পারলে পরে সেটা আবার সিনেট এবং হাউস পাস করতে হবে,
জি,
তা সেভাবে ইনফরমেশন নিয়ে কম্প্রোমাইজ করবেন, এবং যেটা বললাম চান্স তো কমে, যতই টাইম যাচ্ছে চান্স কমে যাচ্ছে, একটা মাত্র ভরসা ওরা ভাবে যে যদি স্টক মার্কেট যে এই ভয় যে বেশি ফল করে যায় তখন সিনেটাররা মত চেঞ্জ করতে পারে, স্টক মার্কেট তো ট্যাক্স কাটবে,
হ্যাঁ, কারণ তা ভোটারদের কাছে তো যেতে হবে তাদেরকে,
সেই জন্য তো সেটা চিন্তা করতে,
জি জি জি,
তবে স্টক মার্কেট এক দুদিন কমে গেছিল ওইটা ওই ভয় পাচ্ছে, আর না হলে আর ট্যাক্স যদি ফেল করে তাহলে রিপাবলিকান এবছর কোনো সাকসেসই থাকলো না, এই জন্য তারা খুব চেষ্টা করবে এটা পাস করাতে।
জি জি, মোহাম্মদুল্লাহ ভাই, লাস্ট ওয়ার্ড।
না সেটাই আমারও ধারণা, সিনেট চেষ্টা করবে যদি মানে এমন একটা হয়তো আরো সংশোধন ইত্যাদি করে সবাই তো সন্তুষ্ট যাতে করতে পারবে না, কিন্তু যতটা সম্ভব করে একটা বিল মোটামুটি পাস করার, তারপর দুই পরিষদের বিলের মধ্যে একটা সামান্য সাধনের চেষ্টা হবে। আমার ধারণা তারা মরিয়াও চেষ্টা করবে কোনো না কোনো ভাবে, মানে তাদের অরিজিনাল প্রকল্প থেকে অনেক কিছু কাটছাট করতে হলো একটা ট্যাক্স রিফর্ম বিল, তবে সেখানে যে যদি সেটা তারা পাশ করে সেটাতে অবশ্য অবশ্য তাদের ধনী শ্রেণীর জন্য তারা যে সমস্ত রেয়াত এবং সুবিধা দিয়েছে যত যথাসাধ্য সেগুলো রক্ষা করার তারা চেষ্টা করবে।
জি, ঋণ বর্ধক কর আইন প্রস্তাব প্রতিনিধি পরিষদের সংস্করণ ইতিমধ্যেই পাশ হয়েছে, কয়েকদিনের মধ্যেই সেনেট সংস্করণের উপর ভোটাভুটি হবে এবং সেটা পাশ হবে কি হবে না আমরা জানি না, যদি পাশ হয় না হয় তারপরে একটা কম্প্রোমাইজ সংস্করণ প্রণীত হবে। আমাদের আজকের টক শো আলাপনের আলোচ্য বিষয় ছিল এটি। আজকের আলোচনায় অতিথি বক্তা ছিলেন মিশিগানের এড্রিয়ান কলেজের অর্থনীতি শিক্ষক প্রফেসর আহসান হাবিব, নিউ ইয়র্ক থেকে ছিলেন বিশিষ্ট সংবাদ ভাষ্যকার ফ্রিল্যান্স সাংবাদিক সৈয়দ মাহমুদুল্লাহ। আপনাদের দুজনকে এবং সে সঙ্গে আমাদের শ্রোতাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। সরকার কবিরউদ্দিন আজকের মতো বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।